হ্যালো,
আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। অনুষ্ঠান সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ শেগুফতা। যেমনটি আপনারা শুনছিলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আজ আমাদের অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে যোগ দিচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ডক্টর আলী রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ধন্যবাদ। আর জর্জিয়া রাজ্য থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ধন্যবাদ। আর আমাদের সঙ্গে রয়েছেন অসংখ্য আমাদের শ্রোতারা, তাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রায় পরপরই বিশেষ কয়েকটি দেশের নাগরিকের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপরে 90 দিনের নিষেধাজ্ঞা জারি করেন। এর ফলে বহু মানুষ শেষ মুহূর্তে বিমানবন্দরে আটকা পড়েন এবং আবার অনেকে ফিরেও গিয়েছেন নিজ দেশে। এ নিয়ে আমেরিকাব্যাপী প্রতিবাদ বিক্ষোভ হয়েছে বিস্তর। তবে ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিম্ন আদালত। অতি সম্প্রতি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আদেশে সেই নিষেধাজ্ঞা সামান্য কিছু অংশ বাদ দিয়ে নিষেধাজ্ঞাটি অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট। তো গত সোমবারই এই রায় হয়। এরই প্রেক্ষিতে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। তবে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ কি, এই আদেশ কিভাবে কার্যকর হয় অথবা কেন আদেশ দেওয়া হয়েছে, এই সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই। তো ডক্টর আলী রিয়াজ, আপনি কি এই বিষয়টি প্রথমেই আলোকপাত করে নেবেন?
ধন্যবাদ তাহেরা।
ধন্যবাদ।
প্রেসিডেন্ট আসলে নির্বাহী আদেশ দিতে পারেন যে সমস্ত বিষয়গুলোকে তিনি মনে করেন যে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে পদক্ষেপ গ্রহণ করা দরকার, বিশেষ করে এই ক্ষেত্রে, অর্থাৎ ইমিগ্রেশনের ব্যাপারে এবং এদেশে আসার যে ব্যবস্থাগুলো আছে ভিসা, এগুলির ব্যাপারে আসলে প্রেসিডেন্টের কিছু ক্ষমতা আছে যেগুলো প্রেসিডেন্ট চাইলেই ব্যবহার করতে পারেন এবং নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে, স্থায়ীভাবে নয়, সাময়িকভাবে তিনি কিছু কিছু নিষেধাজ্ঞা বা কিছু কিছু শর্ত আরোপ করতে পারেন। প্রেসিডেন্টের সেই ক্ষমতা বলেই আসলে প্রেসিডেন্ট এই নির্দেশ জারি করেছিলেন। তার আগে যে সমস্ত নির্বাহী আদেশ ছিল, প্রথমটি এবং পরে সংশোধিত, সেগুলি যদি আমরা আপাতত সরিয়ে রাখি, সর্বশেষ যেটা আসলে সুপ্রিম কোর্টের সামনে হাজির করা হয়েছে, তাতে আসলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তিনি চাইছেন যে এদেশে যে সমস্ত শরণার্থী আসে তাদের 120 দিন, অর্থাৎ প্রায় 4 মাসের মতো 120 দিন তাদের উপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার জন্য। আর দ্বিতীয় যে বিষয়টা আছে ওই 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 নির্বাহী আদেশে, সেটা হচ্ছে 90 দিন সুনির্দিষ্টভাবে 6টি দেশ থেকে, যেগুলো ঘটনাচক্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সে সমস্ত দেশ থেকে 90 দিন সমস্ত রকম ট্রাভেল, অর্থাৎ যে কোনো কারো আসার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি তার নির্বাহী আদেশ দিয়েছিলেন। ফলে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার বদৌলতে সাময়িকভাবে প্রেসিডেন্ট এই ধরনের আদেশ দিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে যে ফোর্থ এবং নাইন সার্কিট কোর্ট থেকে এগুলি তাহলে বাতিল করা হলো কেন, সেগুলোর উপর সেগুলো কার্যকর করতে দেওয়া হলো না কেন, করতে দেওয়া হলো না এই কারণে এর মধ্যে দুটো জিনিস স্পষ্ট হয়ে ওঠে। একটা হচ্ছে ইন্টেন্টের প্রশ্ন। মিস্টার ট্রাম্প যখন প্রার্থী ছিলেন তিনি একাধিকবার নির্বাচনী প্রচার অভিযানের সময় কিছু কিছু বক্তব্য হাজির করেছিলেন, যার মধ্যে সুস্পষ্টভাবে তিনি বলেছিলেন যে তিনি এদেশে মুসলিম ব্যান, যেটাকে বলা হচ্ছিল যে মুসলমানদের আসতে দেওয়ার ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করা হবে, সেটা তিনি পারেন না। কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোন ব্যক্তির উপরে তার ধর্ম, বর্ণ, গোত্র কিংবা জেন্ডারের ভিত্তিতে কোনো রকম নিষেধাজ্ঞা আরোপ করা যায় না, ফলে ইন্টেন্টের প্রশ্নটা তৈরি হয়েছিল এবং এটা মুসলিম ব্যান, কারণ ব্যান তিনি করতে পারেন না, তিনি সাময়িকভাবে সাসপেন্ড করতে পারেন। সেই ইন্টেন্টের প্রশ্নটাই বড় হয়ে ওঠে এবং সে কারণেই দুটো নিম্ন আদালত আসলে এই নির্বাহী আদেশের কার্যকারিতা স্থগিত করে দেয়। তারপরে সেটা আসলে গেছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট কিন্তু সিদ্ধান্ত দেয়নি, এটা আমাদের একটু মনে রাখতে হবে। সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে অক্টোবর মাসে, কারণ এখন গ্রীষ্মকালে সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে, অক্টোবর মাসে এই বিষয়ে যে মামলাটা আছে সেই মামলাটা তারা শুনানি করবে, তবে সাময়িকভাবে তারা একটা অংশ কার্যকর করার জন্য রাষ্ট্র প্রেসিডেন্টকে অনুমোদন দিয়েছে। সেটা হচ্ছে যে ওই যে 120 দিন রেফিউজি এডমিশন এবং 90 দিন যে সিক্স মেজরিটি মুসলিম মেজরিটি কান্ট্রি থেকে আসা তিনি আপাতত সাসপেন্ড করতে পারেন, কিন্তু তার সঙ্গে শর্ত আরোপ করেছে। শর্ত আরোপ করেছে এই, যাদের বোনাফাইড রিলেশনশিপ আছে, অর্থাৎ যাদের শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যদি বোনাফাইড রিলেশনশিপ থাকে তাহলে তারা আসতে পারবেন এবং তাদের উপর কোন রকম নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। এইটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর কি।
অনেক ধন্যবাদ, আমরা বিস্তারিতভাবে শুনলাম। তবে যে সমস্ত যে 6টি দেশের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই দেশগুলো হচ্ছে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকের উপরে। ডক্টর ইফতেখার আহমেদ, আপনি এ বিষয়ে আর কিছু যোগ করবেন কি?
রিয়াজবে অত্যন্ত চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন, সুতরাং ওই জায়গাটিতে ব্যাখ্যা করবার কিছু নেই। তো যে প্রশ্নটি অনেক জায়গায় দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই সাময়িক যে নিষেধাজ্ঞা যে সুপ্রিম কোর্টের মাধ্যমে এসছে, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অর্থনৈতিক বা অন্য কোনো ক্ষতির সম্মুখীন হবে কিনা এ প্রশ্ন অনেকে তুলতে শুরু করেছেন। স্টেট ডিপার্টমেন্টের একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে এই যে 6টি দেশ, এই 6টি দেশ থেকে গত বছর 110,365 জন টুরিস্ট এসেছিলেন টুরিস্ট ভিসা নিয়ে, সংখ্যাটি আমেরিকার যে টুরিস্ট আসেন সেই তুলনায় খুব বেশি নয়। কিন্তু একই সাথে এই যে সুপ্রিম কোর্টের রায়টি, যে প্রথম যখন ডোনাল্ড ট্রাম্প ট্রাভেল ব্যানের প্রশ্নটি তুললেন তখন যে প্রশ্নটি এসেছিল যে এর ফলে যে আপনার বিপুল সংখ্যক যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইটি প্রফেশনালস এদেশে কাজ করেন তাদের ক্ষেত্রে কি হবে, কিন্তু এবার যে সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্ট করে সেটা বলে দিয়েছেন যে যাদের যে বোনাফাইড রিলেশন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো না কোনো ফর্মে, এবং সে যদিও এখনো বিষয়গুলি ব্যাখ্যার অবকাশ রয়েছে যে বোনাফাইড রিলেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে, তবে অনেকে যেটা মনে করছেন যে এর ফলে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনালস এমনকি স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও কোন রকম সমস্যা হবার কথা নয়। যদিও ইয়েমেনের একজন সাবেক মন্ত্রী বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছেন যে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের আগেও ইয়েমেনিদের ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক জটিলতার সম্মুখীন হতে হতো, অনেক ক্ষেত্রে ভিসা দেয় হচ্ছে না। উনি মনে করছেন যে নিষেধাজ্ঞা যেটা দেয়া হয়েছে এবং এর ফলে ইয়েমেনের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করছে না, কারণ উনার মতে ইয়েমেনিদের কোনো ভিসা দেওয়া হচ্ছে না। সুতরাং বিষয়গুলি আরো কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। যদিও বলা হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ভিসা পেতে কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা জানি যে এখানে আসার পর কে আমেরিকাতে প্রবেশ করতে পারবে সেটি আসলে ডিটারমাইন করেন যে ইমিগ্রেশন অথরিটিস যারা কাজ করে বিভিন্ন এয়ারপোর্টে, তো তারা বিষয়গুলিকে কিভাবে,
এবং যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টগুলোতে,
জি যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টগুলোর ইমিগ্রেশন অফিসাররা আসলে সিদ্ধান্ত নেন কিভাবে আপনার এবং কারা প্রবেশ করবে। সুতরাং এই বিষয়গুলি নিয়ে আমরা দেখেছি যে কয়েক মাস আগে এক ধরনের বিপুল কেওয়াস সৃষ্টি হয়েছিল বিমানবন্দরগুলোতে। সুতরাং যদি ইমিগ্রেশন অথরিটি বিষয়গুলি পরিষ্কারভাবে হ্যান্ডেল করতে পারেন তাহলে আমার মনে হয় না এটি খুব এই মুহূর্তে খুব বড় সমস্যা তৈরি করবে।
তাহেরা, এক্ষেত্রে আমি একটু সাইদের সঙ্গে একটু ভিন্ন প্রশ্ন করি, মানে উনি যেগুলো বলেছেন ঠিকই আছে, কিন্তু সমস্যাটা কিন্তু ওই জায়গায় নয় যে যাদের বোনাফাইড রিলেশনশিপ আছে। বোনাফাইড রিলেশনশিপটা ডিফাইন্ড হয়নি, এক্সাম্পল দেওয়া হয়েছে যেমন ফ্যামিলি, এডুকেশন, এমপ্লয়মেন্ট অপরচুনিটি এগুলি বলা হয়েছে, কিন্তু সেগুলি নিয়ে খুব মূল জায়গা যেটা সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই আইন পাশ, মানে এই এই সুপ্রিম কোর্টের এই আদেশের পরও যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে এই দেশে শরণার্থী আসার পর বন্ধ হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল যে রেসপন্সিবিলিটি ইউনাইটেড স্টেটসের আছে সেই রেসপন্সিবিলিটির প্রশ্নটা এখানে খুব গুরুত্বপূর্ণ। বোনাফাইড রিলেশনশিপ যারা ধরুন মানে রেফিউজি হিসেবে আসেন আর কি, হ্যাঁ, তাদের আসলে কোনো বোনাফাইড রিলেশনশিপ ওই অর্থে
নেই,
আবার বলতে পারেন আছেও, আছে মানে হচ্ছে কারণ কোনো না কোনো ভাবে কোনো না কোনো রেফিউজি প্রতিষ্ঠান বা যারা শরণার্থী নিয়ে কাজ করেন তাদের সাথে তাদের যোগাযোগ হয়েছে। এদেশে আসা প্রতি দশজন শরণার্থীর চারজনের আসলে কোন রকম ফ্যামিলি টেস্ট থাকে না এই দেশে। এগুলো হচ্ছে একটা সাধারণ হিসাব আর কি, ধরেন অন্তত পক্ষে শতকরা 40%, বাকি যে 60% তাদেরও যে যোগাযোগ সেগুলিকে বোনাফাইড বলে বিবেচিত হবে কিনা সেটা আমরা এখনো জানি না। কিন্তু সামগ্রিকভাবে 120 দিনের যেই হলটা করা হচ্ছে রেফিউজি অ্যাডমিশনের জন্য, এটা কিন্তু ইরেসপেক্টিভ অফ অল কান্ট্রিজ, তার মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস। এবং এটা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমার আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে যে সুপ্রিম কোর্ট এইরকম একটা আর্গুমেন্ট আসলে তৈরি করেছে। আর্গুমেন্টের কারণটা আমরা জানি, সেটা আমরা পরে দু একটা প্রশ্নের উত্তরে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। কিন্তু আমি ওই মানে যাদের ভিসা আছে, ভিসা দেওয়া হচ্ছে কিনা সেগুলো অবশ্যই যে কোনো সময় আসলে যুক্তরাষ্ট্রে যখন ভিসা দেয় তখন ভিসার বিভিন্ন রকম প্রক্রিয়া পদ্ধতি আছে। যারা এই এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশে, ভারতে বা এর বাইরে, তারা জানেন যে বিভিন্ন রকম প্রক্রিয়া পদ্ধতি আছে এবং তার মধ্যে যে অনেকে যথেষ্ট পরিমাণে কারণ থাকা সত্ত্বেও তাদের কখনো কখনো ভিসা ডিনাইড হয়, কারো কোনো এন্ট্রি ডিনাইড হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে ইউনাইটেড স্টেটস তার যেই রেফিউজিদের প্রতি, শরণার্থীদের প্রতি তার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আসলে সরে আসলো, এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত উদ্বেগজনক। আমি কিন্তু এই জায়গাটায় বেশি উদ্বিগ্ন যে এর মধ্যে দিয়ে কি প্রেসিডেন্স সেট করা হচ্ছে।
জি, আমরা তো জানি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ক্যানাডায় ক্যানাডার প্রেসিডেন্ট শরণার্থীদের স্বাগত জানিয়েছেন এবং এয়ারপোর্টেও গেছেন, এবং সম্প্রতি আরও কিছু খবরও রয়েছে। সে যাই হোক, তো এখানে অবশ্যই বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে। তবে আমাদের ফোনের অপর প্রান্তে কিন্তু অনেকক্ষণ থেকে আমাদের শ্রোতারা অপেক্ষা করছেন, একটি ফোন নিয়ে নিচ্ছি। ভার্জিনিয়া থেকে ফোন করেছেন মোহাম্মদ জামিল, কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো।
হ্যালো, আমার নাম মোহাম্মদ জামিল, আমি ওয়াশিংটন এলাকা থেকে বলছি। আজকে প্যানেলের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে তার আগে একটু বলে নেই যে এই ভ্রমণ নিষেধাজ্ঞা অর্থাৎ ট্রাভেল ব্যানের উপরে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস টেক ওভার করার পরপরই এই ভ্রমণ নিষেধাজ্ঞা সে জারি করে, এবং গত দুই একদিন আগে সুপ্রিম কোর্ট তার আংশিক গ্রহণও করেছে, এটা আমরা জানি। সেই ট্রাভেল ব্যান 6টি দেশের উপরে করা হয়েছে যেখানে বাংলাদেশের নাম নাই, এটা আমরা জানি। কিন্তু কথা হচ্ছে যে বর্তমানে হয়তো বাংলাদেশের নাম নেই, হয়তো ভবিষ্যতে হতেও পারে, বিশেষ করে এই ঘটনাগুলি আমরা যদি বিশ্লেষণ করি, যেমন গুলশানের হোলি আর্টিসানের সন্ত্রাসী হামলা, বিশ্বজিৎ মতো ব্লগার করে হামলা, তাকে হত্যা করা, এবং নিউ ইয়র্কে এক বাংলাদেশি ছেলে যে কিনা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে অ্যারেস্ট হয়েছিল। তাছাড়া বাংলাদেশের ভিতরেও অনেক অসংখ্য ধর্মীয় সংক্রান্ত বিষয় নিয়ে অনেক কিছু হচ্ছে এবং অনেক সন্ত্রাসী হামলা শিকার হচ্ছে, এবং এমনকি মহিলারা পর্যন্ত আত্মঘাতী হচ্ছে। তো এসব ঘটনার প্রেক্ষিতে আমার মনে হয় যে ভবিষ্যতে যদি কোনো আবার তালিকা বানানো হয়, আবার যদি কোনো তালিকা বানানো হয়, তাহলে হয়তো বাংলাদেশের নাম সেখানে এসে শুরু। তো সেটাকে বন্ধ করার জন্য বা সেই ব্যাপারে সচেতন হবার জন্য জাতিগতভাবে আমাদের প্রচেষ্টা থাকা উচিত। আমার মনে হয় আমাদের সরকার, রাজনীতি নেতা, ধর্মীয় নেতা, বিশেষ করে ধর্মীয় শিক্ষক যারা, তাদের এবং পরিবারের প্রতিটি সদস্যের এই ব্যাপারে কিছু ভূমিকা থাকা উচিত। তো আজকের প্যানেলের কাছে আমার প্রশ্ন হচ্ছে সেই ভূমিকাগুলো কি হবে, কি কি হওয়া উচিত, কোথা থেকে শুরু করা উচিত, এটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনাটা কি? ধন্যবাদ
মোহাম্মদ জামিল, অনেক ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। তো প্রশ্নটি নিয়ে আপনারা তো শুনেছেন দুজনই, ডক্টর আহমেদ, তো বাংলাদেশে এই তালিকা যদি কখনো পরিবর্তন হয়, তালিকাতে বাংলাদেশের নাম উঠে আসতে পারে, এই সংশয় প্রকাশ করেছেন মোহাম্মদ জামিল। তো ভূমিকা, সবারই ভূমিকা কি হওয়া উচিত, দায়িত্ব কি হওয়া উচিত, কি হলে নাম এই তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হবে না বলে আপনি মনে করছেন?
উনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটি বিষয় আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে কেন ডোনাল্ড ট্রাম্প বা বর্তমান প্রশাসন এ ধরনের একটি সিদ্ধান্ত নিলেন। আমরা নির্বাচনের সময় থেকে দেখে এসেছি যে ডোনাল্ড ট্রাম্প মনে করেন ওনার যে নির্বাচনী স্লোগানটা ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে মহান করতে হলে উনারা মনে করছেন যে এই যে যারা বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেন্টস আসছেন, সেই ইমিগ্রেন্টসরা উনাদের ভাষায় যে এখানকার যে বিভিন্ন চাকরি সবকিছু ইমিগ্রেন্টসদের কাছে চলে যাচ্ছে, সুতরাং যত কম ইমিগ্রেন্টস আসতে পারবে বাইরে থেকে তত আমেরিকার অর্থনীতি উন্নয়ন করবে বলে উনারা মনে করেন। এবং এই এই প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু ট্রাভেল ব্যানটা এসছে। এবং রিয়াজ ভাই খুব চমৎকারভাবে বলেছেন যে বিশেষ করে শরণার্থী আমেরিকার যে ঐতিহাসিক যে দায়িত্ব সেখান থেকে আমেরিকাকে বর্তমান প্রশাসন বের করে নিয়ে আসতে চাচ্ছেন, অর্থাৎ এই ট্রাভেল ব্যানটি পুরোপুরি যদি কার্যকর হয় ভবিষ্যতে তাহলে আমেরিকা তো শরণার্থী আসা অলমোস্ট বন্ধ হয়ে যাবে। সুতরাং বিপুল সংখ্যক শরণার্থী এদের একটা বড় অংশই আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসেন, তারা আর আসতে পারবেন না। সুতরাং এটি হচ্ছে কিন্তু একটি উনার যে আপনার যে ট্রাভেল ব্যান, সে ট্রাভেল ব্যানের যে মূল নীতি যে যত সংখ্যক বিদেশিকে আমেরিকায় আসা বন্ধ করতে হবে। এখন প্রশ্নকর্তা যে প্রশ্নটি করেছেন, এখানে বাংলাদেশের করার কি আছে? আমাদের মতো দেশগুলো বিশেষ করে যারা উন্নয়নশীল দেশ, সেই দেশগুলোর আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তির সাথে বার্গেনিং পাওয়ার খুবই কম থাকে। এখানে আমি যদি যেটা মনে করি যে বাংলাদেশ সরকারের পক্ষে খুব বেশি আর্গুমেন্ট করবার স্কোপগুলি অত্যন্ত কম, সেখানে বাংলাদেশ খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারবে বলে মনে হয় না। শুধু তবে বাংলাদেশে যে জিনিসগুলি করা উচিত আভ্যন্তরীণভাবে, এবং আমি অনেক সেটা হচ্ছে যে উগ্রপন্থী যে রাজনীতি, সেই রাজনীতিকে নিয়ন্ত্রণের কতগুলি ভূমিকা রাখা, এবং সেটা হয়তো গভর্নমেন্ট করছেন, কিন্তু আমরা জানি যে আভ্যন্তরীণ রাজনীতিতে বিষয়গুলি যে সব ক্ষেত্রে অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তাভাবনা থাকেন সেটা হয়তো না। যেমন আমরা দেখেন যে ইরানের ক্ষেত্রে আমরা যদি দেখি, উনি যে প্রশ্ন তুলতে চাচ্ছেন যে ইরানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ট্রাভেল ব্যান ইম্পোজ করা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড যে সৌদি আরব, সেই সৌদি আরবকে অনেকে মনে করেন যে আজকের যে উগ্রপন্থা, সেই উগ্রপন্থার বিকাশে সৌদি আরবের কিন্তু একটা ভালো ভূমিকা রয়েছে, এবং 9/11 যারা ঘটিয়েছিলেন তাদের বেশিরভাগই কিন্তু সৌদি নাগরিক ছিলেন, কিন্তু সৌদি আরবের উপর কিন্তু কোনো ধরনের ট্রাভেল ব্যান ইম্পোজ করা হয়নি। অর্থাৎ এখানে প্র্যাকটিক্যাল নিডস হচ্ছে অনেক ক্ষেত্রে যে আন্তর্জাতিক রাজনীতির যে ডিনামিক সেগুলি মুখ্য ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের নীতি নির্ধারকদের খুব বড় ভূমিকা পালন করার অবকাশ রয়েছে বলে আমার কাছে মনে হয় না।
ডক্টর আহমেদ, অনেক ধন্যবাদ। ডক্টর আলী রিয়াজ, অধ্যাপক রিয়াজ, আপনি কি বলতে চান?
প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্ভুক্তির যে আশঙ্কা উনি করছেন, আমি তার সঙ্গে ভিন্ন মত পোষণ করি। তার কারণটা হচ্ছে গ্রাউন্ডটা, যে গ্রাউন্ডটা বলা হচ্ছে সে গ্রাউন্ডটার সঙ্গে মানে অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে গ্রাউন্ডটা বলছে সে গ্রাউন্ডটার কি? গ্রাউন্ডটা হচ্ছে যে এমন সব দেশ তারা নির্ধারণ করেছে যে সমস্ত জায়গার থেকে রেফিউজি বা শরণার্থী এবং ভিসা দেওয়ার ক্ষেত্রে ভেটিং প্রসেসটা, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করার প্রশ্নটা আসলে দুর্বল, সেটা হচ্ছে তাদের গ্রাউন্ড। বাংলাদেশের ক্ষেত্রে সেটা নয়, যে কারণে সৌদি আরব বা পাকিস্তানকে ইনক্লুড করা খুব মুশকিল। এবং কারণ বলা হচ্ছে না যে সন্ত্রাসী বা সন্ত্রাসী ঘটনা ঘটছে বলে ওই দেশ থেকে লোক আনা হবে না, সেটা কিন্তু বলা হচ্ছে না। ফলে আপনি লিগেলি যদি দেখেন, কারণ কোর্টে দাঁড়িয়ে তাদেরকে এটা আর্গু করতে হবে, এবং আইন তো আর এভাবে আপনি ধারণার উপর তৈরি করতে পারেন না। এখন তাদের যুক্তিটা হচ্ছে যে যেহেতু ওই সমস্ত দেশ থেকে লোক আসার ক্ষেত্রে, সেটা রেফিউজি হোক ভিসা হোল্ডারই হোক, তাদের ক্ষেত্রে ওয়েটিং প্রসেসটা ঠিক নয়, সেহেতু এবং অ্যাডমিনিস্ট্রেশন বলছেন যে তারা এই আগামী 120 দিন এবং সম্ভবত 90 দিনের মধ্যে তারা এই ওয়েটিং প্রসেসটার একটা রিভিউ করে তারা একটা সিদ্ধান্তে আসবেন যে কি ধরনের পদ্ধতির মধ্য দিয়ে আসলে লোকজনকে আনা যেতে পারে। তারা কিন্তু বলছেন না যে স্থায়ীভাবে তারা এটা বন্ধ করে দিতে পারে, কারণ স্থায়ীভাবে তারা বন্ধ করতে পারবেন না, আইনিভাবে তারা বন্ধ করতে পারেন না। ফলে তারা এটা সাময়িকভাবে বলছেন যে এখন ওয়েটিং প্রসেসের কারণটা কি বলছেন, যেগুলো সিকিউরিটি থ্রেট, ইউনাইটেড স্টেটস এর জন্য সিকিউরিটি থ্রেট, সেগুলো খুব গ্রহণযোগ্য যুক্তি নয়, কারণ তথ্য সেগুলো সমর্থন করে না। এখন এই যে রেফিউজি বন্ধ করা হচ্ছে, দেখুন রেফিউজি বন্ধ করার ক্ষেত্রে কতগুলি জিনিস আমাদের মনে রাখতে হবে। 2016 ফিসকাল ইয়ার যেটাকে আমরা হিসাবে তো বলবো, 2016 ধরুন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি কোথার থেকে রেফিউজি এসেছে, হঠাৎ করে আপনার মনে হবে যে এটা সিরিয়া থেকে এসছে বা ইসরায়েল থেকে এসছে বা মুসলিম মধ্যপ্রাচ্য সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে এসছে, তা কিন্তু নয়। বিগেস্ট নাম্বার অফ রেফিউজি এসছে কঙ্গো থেকে, তাই তো? ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে এসছে সবচেয়ে বেশি, বুঝতে পেরেছেন? তাই না? প্রায় 16,370 জনের মতো এসছে, এগুলো হচ্ছে তথ্য আর কি। গোটা 2016 সালে মুসলিম প্রধান দেশগুলো থেকে এসছে 39,000 লোক। এখন সারা বছরে আপনি 2016 সালে যে প্রায় 85,000 রেফিউজিকে এদেশে আসতে অনুমতি দেওয়া হয়েছিল সিরিয়ানদের কথা বাদ দিয়ে, তার মধ্যে মুসলিম প্রধান দেশগুলোর থেকে এসছে 40,000 এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বাংলাদেশে এই যে বলছেন যে আলাপ আলোচনা, এই আলাপ আলোচনার দরকার নেই, এই দরকার নেই। এটা আমি আমি বলছি এই কারণে যে বাংলাদেশ তার নিরাপত্তার ব্যবস্থা করবে তা তো অবশ্যই, মানে এই ইউএস ভিসার জন্য রেফিউজির জন্য ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বেশি রেফিউজি এখন ইউরোপে বাংলাদেশ থেকে যারা আসে, সম্প্রতি সেটা নিয়ে বেশ বড় রকমের খবর হয়েছে, সে প্রশ্ন আলাদা। সে কেন বাংলাদেশ থেকে মানুষ রেফিউজি হচ্ছে সেই প্রশ্ন আলাদা, সেটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে এই নিয়ে আলোচনা করার কিছু নেই। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তারা আপনি আমি বা সাইদ এফতেকার বা অন্যদের, আমাদের কাজটা হচ্ছে যে এইটার মধ্যে যে ডিসক্রিমিনেটরি প্র্যাকটিসটা আছে, ইউনাইটেড স্টেটস যে তার রেসপন্সিবিলিটি দায়িত্ব নিচ্ছে না এইটা তৈরি করা। এবং যে সিকিউরিটির প্রশ্নটা উঠেছে, সিকিউরিটির প্রশ্নটা যে অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এটা খুব ফ্লিমজি গ্রাউন্ড, খুবই ফ্লিমজি গ্রাউন্ড। আমি আমি তথ্য দিয়ে প্রমাণ করতে পারি ফ্লিমজি গ্রাউন্ড। ধরুন 9/11 থেকে এই বছরের মাঝামাঝি সময় পর্যন্ত, মানে এই কয়েকদিন আগে পর্যন্ত আর কি, হ্যাঁ, আমরা কি দেখতে পেয়েছি যে সব মিলে যে যে 13টা ঘটনা ঘটেছে যেটা লিথাল, যেগুলিকে আপনি বলতে পারেন ইসলামিস্ট মিলিটেন্ট গ্রুপস এর সঙ্গে যুক্ত, ইনস্পায়ার্ড, 13টা ঘটনা ঘটেছে, সব মিলে 94 জন লোক মারা গেছে, তাই তো? এর প্রত্যেকে প্রত্যেকে লেট মি এমফাসাইজ, ইচ অ্যান্ড এভরিওয়ান, অল ওয়ার আমেরিকান সিটিজেন, অল লিগাল পার্মানেন্ট রেসিডেন্ট অফ দিস কান্ট্রি, এই দেশের। ফলে আপনি রেফিউজিদের উপর কেন দায়িত্বটা দিচ্ছেন? কেন বলছেন যে সিরিয়া থেকে আসা লোকজন এই কাণ্ডটা করেছে? মানে সব মিলে 406 কেস হয়েছে, তাই তো? হ্যাঁ, এর সব মিলে 406 কেস এবং 13টা মেজর অ্যাটাক, সেগুলি যদি আপনি হিসাব করেন 80% অ্যাটাকগুলি লিথেলগুলির ক্ষেত্রে তো আপনি সবগুলো আমেরিকান সিটিজেন লিগাল পারমিশন, আর 406 কেস হিসাব করলে 80% ইনভলভ ইউএস সিটিজেন এবং লিগাল রেসিডেন্ট। তাহলে রেফিউজিদের উপর এই 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 চাপটা দেওয়া হচ্ছে কেন, কিংবা শুধুমাত্র ওই মুসলিম মেজরিটি কান্ট্রিজ দেওয়া হচ্ছে কিনা কেন, সেগুলো হচ্ছে ভিন্ন রকম আলোচনা। ফলে আমি ওনার এই প্রিমিসের সঙ্গে একটু ডিফার করি যে বাংলাদেশের এখন এই নিয়ে উদ্বিগ্ন হয়ে বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন বাংলাদেশের অন্য কারণে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ থেকে যে রেফিউজি যাচ্ছে, তারা যাচ্ছে ইউরোপে, সেটার জন্য কেন যাচ্ছে সেগুলি প্রশ্ন করেন, সেগুলি অন্য প্রশ্ন। কিন্তু আমি আমি ঠিক এখনই যুক্তরাষ্ট্রের সাথে আমরা যেন এই লিস্টে না যাই এরকম আলাপ আলোচনা করাটা প্রিমেচিউর।
সেই, আর এটা নিয়ে আমার মনে হয় আশঙ্কা করারও কিছু নেই। আপনি যেভাবে বর্ণনা করলেন তাতে মনে হচ্ছে যে বাংলাদেশি অথবা আরো যে সমস্ত রাষ্ট্র আছে তাদের ক্ষেত্রে এই যে ট্রাভেল ব্যান অথবা ভ্রমণ নিষেধাজ্ঞা যেটা আরোপ করা হচ্ছে তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই, সেটা একটা ভালো দিক আমরা জানলাম। তো আলোচনা আরো হবে একই বিষয় নিয়ে, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। তো আমাদের আরেকটি ফোন কল এসে গেছে, ফোন কলটি নিয়ে আমি আলোচকদের কাছে ফিরে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। তো আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পরে, রাষ্ট্রপতি হওয়ার পরে, তিনি বিশ্বের বেশ কিছু মুসলিম দেশের উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন দেশে যাওয়ার ব্যাপারে, একটা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এবং সেই সঙ্গে সেই দেশের যারা প্রবাসী আমেরিকান রয়েছে, যে সমস্ত বিদেশিরা আমেরিকায় থাকেন, বিশেষত মুসলিমরা, তারাও একটু আতঙ্কিত। তো এই ব্যাপারগুলো কি মূলত ইসলামী ফোবিয়ার ফল? মানে এই কারণেই কি ইসলামিক রাষ্ট্রগুলোর মুসলিম মানুষ জনদেরকে আমেরিকায় যেতে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে? বা এছাড়াও আমরা সদ্য খবর পাচ্ছি বিভিন্ন মিডিয়া থেকে যে আমেরিকায় বসবাসকারী প্রবাসী মুসলিমরাও সেই দেশের শ্বেতাঙ্গ আমেরিকানদের দ্বারা বিভিন্ন সময় নির্যাতিত হচ্ছেন। তো এই সমস্ত ঘটনাগুলোর কারণ কি বলে আপনাদের মনে হয়? ধন্যবাদ।
তো আমি প্রশ্নটা নিয়ে প্রথমে যাচ্ছি ডক্টর আহমেদ আপনার কাছে।
ধন্যবাদ। আমরা যেটা দেখছি যে ইসলামোফোবিয়ার যে বিষয়টা, এটা একটি ক্রিটিক্যাল ইস্যুস, বিশেষ করে 9/11 এর পর থেকে যে বিষয়টা আমরা খেয়াল করছি সেটা হচ্ছে যে 9/11 এর ঘটনাতে যেহেতু আপনার যারা অংশগ্রহণ করেছিলেন তারা মুসলিম ছিলেন, এবং ইসলামিক যে রেটরিকগুলো পরবর্তীতে বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় ব্যবহার করা হয়েছে বা এখনো হচ্ছে, এর ফলে আমেরিকা এবং ইউরোপে এক ধরনের পলিটিক্যাল বিষয়গুলির সাথে ইসলামকে যুক্ত করবার ফলে এক ধরনের ইসলামোফোবিয়া একটা টার্ম তারা ব্যবহার করছে, এই কারণে যে আপনার ইসলামকে নিয়ে এক ধরনের যে পলিটিক্যাল গেম প্লে করা সেটা বোধ তরফই আমরা করছি বলে আমার কাছে মনে হচ্ছে আর কি। যে সরকারগুলো একদিকে সেটাকে ব্যবহার করা করছে, আবার অন্যদিকে যারা বিভিন্ন ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিস্টের সঙ্গে যুক্ত তারাও কিন্তু আসলে সেই ইসলামিক রেটরিকগুলিকে ব্যবহার করছেন। ফলে এর ফলে আমরা যেটা দেখছি, যারা সাধারণ মানুষ বিশেষ করে ইসলাম ধর্মের অনুসারী তারা আসলে এর ভিকটিম হচ্ছেন। ভিকটিম হচ্ছেন দু তরফ থেকে। এক তরফ থেকে যেটা হচ্ছে যে আমরা যদি দেখি বিশ্বব্যাপী, যদি 9/11 থেকেও যদি আমরা দেখি যে সমস্ত আপনার সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটেছে তার কিন্তু মেজর ভিকটিমস কিন্তু মুসলিমরাই হয়েছেন। মধ্যপ্রাচ্য, পাকিস্তান এবং অন্যান্য ইন্দোনেশিয়া সহ অন্য দেশে বিপুল সংখ্যক মুসলমান কিন্তু মারা গিয়েছে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপে, যে সন্ত্রাসী কার্যকলাপ থেকে তারা জাস্টিফাই করবার চেষ্টা করেছে ইসলামকে ব্যবহার করে, ইসলামের নাম দিয়ে। আবার অন্যদিকেও আমরা দেখছি যে পাশ্চাত্যের দেশগুলো আপনার সেই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপকে বন্ধ করবার জন্য সেই ইসলাম শব্দটিকেই ব্যবহার করে, এবং করে সেই যে সাধারণ মানুষ যার আসলে রাজনীতির এত জটিল ডিনামিক সম্পর্কে খুব একটা ধারণা নেই তারাই হচ্ছে সবচেয়ে ভিকটিম, বিশেষ করে বিভিন্ন এয়ারপোর্টে এবং এমনকি ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে। তবে এই সেটি উনি যেটা বলেছেন সেটা উনি ঠিকই বলেছেন যে মুসলিমরা নানানভাবে ভিকটিম হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরেকটা যে বিষয়টা আমরা এখানে অনুপস্থিতি দেখছি সেটা হচ্ছে যে বিশ্বব্যাপী অনেকে বলা যে জিনিসটা বলার চেষ্টা করছেন যে ইসলামের যে পিসফুল যে অ্যাপিল, সেই পিসফুল অ্যাপিলটা যারা নিজেদেরকে বলার চেষ্টা করেন সেই ভয়েসটা কিন্তু আমরা সবসময় দেখছি যে খুব দুর্বল। এই বিষয়গুলির বিরুদ্ধে যে মুসলিম কমিউনিটির মধ্যে বিশ্বব্যাপী যে একটা উচ্চকিত হওয়া এবং বলা যে এটার সাথে রিলিজিয়নের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই বা রিলিজিয়নের কোনো সম্পর্ক নেই, এটি হচ্ছে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, এটি পুরোটাই পলিটিক্যাল ব্যাপার, সেই ধরনের ভয়েসগুলি কিন্তু নানাবিধ কারণে সেটা আপনার ইউরোপে, আমেরিকা এবং পাশাপাশি বাংলাদেশও কিন্তু অনেকটাই দুর্বল। এবং এই দুর্বলতার সুযোগে কিন্তু এই ধরনের যে টেরোরিজমের সাথে ইসলামের যে যোগাযোগ করার একটা চেষ্টা করা অথবা ইসলামোফোবিয়া যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টগুলি আমরা পাশ্চাত্য এবং আমেরিকাতে দেখতে পাচ্ছি।
অনেক ধন্যবাদ। আমরা একটি পরিসংখ্যানে দেখেছি যে গত এক বছরে আমেরিকাতে মুসলমানদের ওপরে অপরাধ অথবা হামলা বেড়েছে প্রায় 67%। তো এর পরিপ্রেক্ষিতে ডক্টর রিয়াজ আপনি কি কি বলবেন, কেন এই হামলা বাড়ছে বা এর প্রবণতা বেড়েছে এটাও বলতে পারি আমরা?
হ্যাঁ, প্রবণতা বেড়েছে। আপনি যদি সাধারণ পভার্টি সেন্টারের এসপিএফসি ইস্যুগুলো দেখেন, ডেটাগুলি দেখেন, তাহলে দেখতে পাবেন যে সেটাই ঘটেছে। এক ধরনের ইসলামোফোবিয়া যুক্তরাষ্ট্রে সবসময় আছে, এটা হচ্ছে বাস্তবতা, এবং সেটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোপ আলোচনা আছে। 9/11 এর পরে, 2001 সালের পরে সেটা বেড়েছিল, ওবামা প্রশাসনের সময় সেটা বিভিন্নভাবে সেটা নিয়ন্ত্রণে ছিল, এবং যেহেতু রাজনৈতিক পর্যায় থেকে এবং সরকারের পর্যায় থেকে বা ধরুন প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে এগুলোকে উস্কানি দেওয়া হয়নি, সেগুলো অনেকটাই নিয়ন্ত্রিত ছিল। এখন যেহেতু সামগ্রিকভাবে এক ধরনের অ্যান্টাই ইমিগ্রেন্ট অভিবাসী বিরোধী, এক ধরনের ভিন্ন ধর্ম বিরোধী, অর্থাৎ ইসলামের বিরুদ্ধে কথাবার্তাটা অত্যন্ত উচ্চকিত। সেহেতু আমরা এই ধরনের ইনসিডেন্টের পরিমাণ, ইসলামোফোবিক যে অ্যাটিটিউড, সেটার যে সমস্ত প্রতিফলন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ইনসিডেন্টের মধ্য দিয়ে। ফলে এটা ওভারঅল যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট এবং তার মধ্যে যে ইনটলারেন্সের লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলো আসছে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে। প্রেসিডেন্ট ট্রাম্পের কথাবার্তা অনেক ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে খুব সহনীয় বলে মনে হয় না, এবং তার পরিণতি হচ্ছে এই যে আমরা এই ধরনের আক্রমণগুলো দেখতে পাচ্ছি। সেটা মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, জিউইশ সেন্টারগুলোতেও আক্রমণ হচ্ছে, কিন্তু এক ধরনের অ্যান্টিসেমিটিক সেন্টিমেন্ট বাড়ছে। সেটা জিউইশদের কমিউনিটি সেন্টার, জিউইশদের যে সমস্ত টেম্পল, সে সমস্ত জায়গায় হামলা হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ফলে সামগ্রিকভাবে এই ইসলামোফোবিয়াটা ইন্টেন্সিফাইড হয়েছে, বেশ জোরদার হয়ে উঠেছে গত বছরগুলোতে। বিশেষ করে গত বছর নির্বাচনী প্রচার অভিযানের সময় যে সমস্ত উগ্র কথাবার্তা বলা হয়েছে, তাতে এগুলোকে উস্কানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেকেই তাতে অনুপ্রাণিত হচ্ছেন এই ধরনের কাণ্ড কীর্তি করার জন্য আর কি।
ডক্টর আহমেদ,
জি বলুন।
জি, আপনি কিছু যোগ করবেন?
হ্যাঁ, রিয়াজ ভাই বললেন, আমিও যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে আপনার ইসলামোফোবিয়া আমেরিকাতে বা ইউরোপে অবশ্যই আগে ছিল, কিন্তু 9/11 এবং পরবর্তী সন্ত্রাসী কার্যকলাপের পর ইসলামোফোবিয়া আরো বৃদ্ধি পেয়েছে, কিন্তু
এবং মানুষের মধ্যে কিন্তু অনিশ্চয়তাও দেখা দিয়েছে অনেকের মধ্যেই।
হ্যাঁ, মানুষের মধ্যে অনিশ্চয় দেখা দিতে। তবে সবচেয়ে যে বিষয়টা আমি এখানে জোর দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেই ভয়েসটাকে বেশি দেখছি, যে মিডিয়া এবং যারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করছে মধ্যপ্রাচ্যে, সেই ভয়েসটাকেই মিডিয়া আসলে সামনে নিয়ে আসার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, এবং সমগ্র মুসলিম জনগোষ্ঠীকে একটা স্টিরিওটাইপের মধ্যে নিয়ে আসা ওয়েস্টার্ন মিডিয়ার, আপনি সেই জিনিসটাকে আমরা দেখছি। কিন্তু আরেকটা যে ইসলামের একটা বিশাল ভয়েস রয়েছে, যারা মনে করে যে আপনার এক ধরনের থ্রু ইসলাম ইটস এ পিসফুল রিলিজিয়ন, যে ভয়েসটা, সেই ভয়েসটাকে কিন্তু আমরা মিডিয়াতে সে ধরনের রিপ্রেজেন্টেশন আমরা দেখছি না। এবং পাশাপাশি যে ইসলামিক যে কমিউনিটিগুলি রয়েছে বিশেষত পাশ্চাত্যে, তারাও কিন্তু যখন একটা সন্ত্রাসী ঘটনা ঘটছে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভোকাল একটা রোল প্লে করা, সেই রোল প্লে করবার ক্ষেত্রেও কিন্তু তাদের একটা দুর্বলতা রয়েছে। সেটা পাশ্চাত্য যেমন রয়েছে এবং প্রাচ্যের বিভিন্ন মুসলিম প্রধান দেশগুলোতে রয়েছে, এই যে স্ট্যান্ড নিতে না পারা, সন্ত্রাসের বিরুদ্ধে একটা জায়গা নিতে না পারা, ইসলাম ধর্মকে ভিত্তি করে সেই সেই জায়গা নিতে পারার ব্যর্থতা, এবং পাশাপাশি যে পাশ্চাত্যের মিডিয়ার যে কাভারেজ, সেই সেই ধরনের একটা পিসফুল ভয়েসের প্রতি কাভারেজ না দেয়া, এই না দেওয়ার ফলে আমরা যেটা দেখছি যে পাশ্চাত্যে একটা ইসলামোফোবিয়া, যেটা স্টেট অনেক সময় সেই জিনিসটাকে এক্সপ্লয়েট করেছে পলিটিক্যাল স্বার্থে, এবং সেটা জনগণের মধ্যে বা সমাজের মধ্যে সেটা স্প্রেড করেছে, এবং ফলে আজকে আমরা আস্তে আস্তে যেটা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইউরোপের বিভিন্ন দেশেও এক ধরনের ইসলামোফোবিয়া সেটা ক্রমশই বাড়ছে, এবং রাষ্ট্র অনেক ক্ষেত্রে সেই ফোবিয়াটাকে এক্সপ্লয়েট করছে এবং মিডিয়া তার সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে। সুতরাং এক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মুসলিম কমিউনিটি একটা জোরালো ভূমিকা পালন করতে না পাবে পলিটিক্যালি এবং সোশ্যালি ইসলামের যে পিসফুল যে অ্যাপিল সেটাকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত বোধ হয় এ ধরনের ফোবিয়ার বাড়তেই থাকবে বলে আমার কাছে মনে হয়।
আমরা এক কথায় বলতে পারি, ইসলামিক স্কলাররা যারা আছেন তারা যদি এগিয়ে না আসেন এবং তারা যদি সক্রিয় ভূমিকা না গ্রহণ করেন অথবা খুব ভোকাল না হন, তাহলে মনে হয় এই গ্যাপটা থেকেই যাবে। নিশ্চয়ই
একই কথা কি ভারতে যখন হিন্দু জাতীয়তাবাদীরা এই রকম ভাবে চড়াও হয় তখন কি আমরা বলি যে হোয়ার ইজ দ্য হিন্দু ভয়েস? তাহলে এই দায়িত্বটা মুসলমানদের উপর পড়ছে কেন? বিষয়টা রাজনৈতিক, এটা থিওলজিক্যাল নয়, এবং এই থিওলজিক্যাল ডিবেট, এই দায়িত্ব মুসলমানদের উপর দেওয়া হচ্ছে কেন আমি ঠিক বুঝতে পারছি না, যে মুসলমানদেরকেই ভয়েস হিসেবে দাঁড়াতে হবে, এই দায়িত্ব মুসলমানদের উপর পড়ছে কেন? গোটা বিশ্বজুড়ে যেই সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, যার পরিণতিতে এই সমস্ত সন্ত্রাসী এবং আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী এবং ক্ষেত্র বিশেষে আসলে অভ্যন্তরীণভাবেও হচ্ছে, তার মোকাবেলা করার জন্য এই থিওলজিক্যাল ডিবেটের চেয়ে অনেক বেশি দরকার হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা করা, কারণগুলো অনুসন্ধান করা, তার যে ড্রাইভার্সগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য করা, ইসলামকে ব্যবহার করা হচ্ছে বলেই এখন সেটা ইসলাম, যারা ইসলামিক স্কলার তাদেরকে দায়িত্ব নিতে হবে, কিংবা ধরুন ইসলামিক রিলিজিয়াস লিডারদেরকে দায়িত্ব নিতে হবে, এই বক্তব্যের সাথে আমি কিন্তু একমত নই। একমত নয় এই কারণে যে এই কথা আপনি অন্য অন্য কমিউনিটির ক্ষেত্রে বলেন না। ভারতে গত কয়েকদিনের কথাই দেখুন, ভারতে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে গরু খাওয়ার জন্য শুধুমাত্র গরু খায় এই অভিযোগে লোকজনকে লিঞ্চ করা হচ্ছে। কই একবারও তো আমরা আমরা বলতে শুনলাম না কাউকে যে ওয়াই নট হিন্দু মডারেট কমিউনিটি স্ট্যান্ডিং আপ। আমি আমি ঠিক বুঝতে পারি না যে এই আর্গুমেন্টের বেসিস প্রিমিস।
আমি একটু যোগ করি, তাহলে সাথে একমত পোষণ করি বলছি, আমরা যেটা ভারতও দেখছি যে যারা কিছু আপনার যারা সিভিল সোসাইটি যারা নিজেদেরকে সেকুলার মনে করেন, পাশাপাশি হিন্দু কমিউনিটির একটা অংশ কিন্তু বলতে চাচ্ছেন রিয়াজ ভাই যে এ ধরনের অ্যাক্টিভিটিস হিন্দু রিলিজনকে ব্যবহার করা করাটা ঠিক না। ভয়েসটা হয়তো এতটা জোরালো না, কিন্তু এ ধরনের কিছু ভয়েস কিন্তু আমরা ভারতেও শুনেছি যে হিন্দু কমিউনিটিও সেখানে একটু হলেও দাঁড়াচ্ছেন, একেবারে যে বলছেন না তারা। এবং মুসলিম কমিউনিটি অবশ্যই সারা বিশ্বব্যাপীও প্রতিবাদ করছে, কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে যে মিডিয়া সেই ভয়েসটাকে ফোকাস করছে না, মিডিয়া শুধু ফোকাস করছে সেই সন্ত্রাসবাদের ভয়েসটাকে, এটাই হয়ে যাচ্ছে সমস্যা। ফলটা হচ্ছে যে সেই ভয়েসটা আমরা শুনতে পাচ্ছি না।
জি, আসলে ধর্মের ব্যাপারটা চলে আসে, সন্ত্রাসীরা যখনই যে ধর্মের সন্ত্রাসী হোক, সন্ত্রাসীরা যখনই ধর্মের আশ্রয় নেয় তখন ব্যাপারটা আরো জোরালো হয়ে ওঠে। সে যাই হোক, আমাদের আরেকজন কলার অপেক্ষা করছেন, আমরা নিয়ে নিচ্ছি। নিউ জার্সি থেকে ফোন করেছেন কবির কিরণ। হ্যালো কবির কিরণ, আপনি ফোনে আছেন, লাইনে আছেন?
জি বলুন। ফোনে আছি, আমি শুনছি, থ্যাংক ইউ সো মাচ। তো আমার একটা কুইক কোশ্চেন এবং আমার একটা পার্সোনাল ভিউ, যদিও আমি গভীর ভাবে এগুলো অত বর্ণনা করতে পারবো না, যে শুনছিলাম যেটা আমার কাছে মনে হয়, আমরা যারা অ্যাক্টিভিটিস করি সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, আমাদের যে জিনিসটা আমাদের ফোকাস করা উচিত যে মুসলিম যে আটটা দেশ ব্যান করলো এবং তাদেরকে যে হেয় করা হচ্ছে, এটা আসলে ডোনাল্ড ট্রাম্প যখন এসেছেন ক্ষমতায়, এর আগে উনি মুসলমানদের বিরুদ্ধে একটা পলিটিক্যাল মানে অ্যাসাইনমেন্ট নিয়ে উনি এসেছেন, কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না। এখন প্রেসিডেন্ট যদি কোনো কিছু যদি কোর্টে ইয়ে করেন তাহলে সেটা তো অবভিয়াসলি হবে, কিন্তু সে প্রতিবাদের মাধ্যমে আমাদের সেই অধিকারটা আদায় করে নিতে হবে। এখন সেটা 90 days থেকে 120 days, কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। আমি এখানে সোশ্যাল মিডিয়াগুলোতে এই নিয়ে খুব বেশি সোচ্চার হতে দেখি না, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে মানে এইভাবে যে রিলাক্টেন্ট ভাবে বসে থাকে, এটা কিন্তু সুন ও লেটার, এটা কিন্তু আমাদের জন্য একটা নেগেটিভ নেতিবাচক দিক প্রভাবটা পড়বে। আমরা আমাদের অবস্থানটা, আমরা বলতে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়, তাদের উচিত সঠিকভাবে সঠিক জিনিসটাকে তুলে ধরা। যেমন শুধু স্কলারদের উপর নির্ভর করলেই চলবে না, সাধারণ মানুষেরও এই ব্যাপারটা প্রতিবাদ করা উচিত সঠিকভাবে। এবং এখানে অনেক আমেরিকান আছে যারা এই বিষয়টা মোটেও পছন্দ করছেন না।
তো আপনি ভাবছেন মানুষকে আরো সচেতন হতে হবে আপনার?
এবং আমার প্রশ্নটা হলো এখানে স্কলারদের, যে আমাদের আমাদের শুধুমাত্র যে স্কলার উপর নির্ভর করলেই কি আমাদের কি প্রতিবাদটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, নাকি আমাদের আমাদের আসলে আম জনতা, যে অর্থে বোঝায়, তাদেরকে আমাদের সচেতন করতে হবে এটার বিরুদ্ধে সামগ্রিকভাবে প্রতিবাদ করা, যে আমি এদেশের সিটিজেন, আমার অধিকার আছে, আমার রিলিজিয়াস রাইটস আছে, আমার সামাজিক রাইটস আছে, আমি কি হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, দ্যাটস নট দ্য ম্যাটার।
কারণটা হচ্ছে যে শুধুমাত্র কোর্টের উপর নির্ভর করলে হবে না, এই দেশে যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমস্ত বিষয়ে অগ্রগতি অর্জিত হয়েছে, আমি দুটো উদাহরণ দিই, একটা হচ্ছে রো ভার্সেস ওয়েড, যে মানে একেবারে বেসিক অ্যাবর্শন রাইট থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ রাইটের ক্ষেত্রে যে বেসিক প্রিমিস সেটা হচ্ছে রো ভার্সেস ওয়েড। রো ভার্সেস ওয়েড শুধুমাত্র আদালতে হয়নি, বাইরে যে সিভিল সোসাইটির মোবিলাইজেশন, অর্গানাইজেশন, সামাজিকভাবে যে আন্দোলন সেটার কারণে সম্ভব হয়েছে। কিংবা ধরুন ব্রাউন ভার্সেস বোর্ড, যেটা আপনার সেগ্রিগেশন বন্ধ করতে পেরেছে এডুকেশনের ক্ষেত্রে, সেটা সম্ভব হয়েছে কারণ হচ্ছে এ ধরনের সোশ্যাল মুভমেন্ট ছিল। ফলে কবির কিরণ যখন বলেন, এবং তার সঙ্গে আমি 100% একমত এবং সম্ভব হলে 110% একমত, যে আসলে যে কোনো ধরনের ভিক্টরি যখন আপনি সুপ্রিম কোর্টে লোয়ার কোর্টে হবে সেটা সম্ভব হবে যদি এক ধরনের মোবিলাইজেশন থাকে মার্কিন নাগরিক হিসেবে। দুটো বিষয় এখন মার্কিনে যারা নাগরিক তাদের দায়িত্ব হচ্ছে এর প্রতিবাদ করার, দুটো গ্রাউন্ডে। এক নম্বর গ্রাউন্ড হচ্ছে যে আসলে এটা ডিসক্রিমিনেটরি তথ্য, এটা সমর্থন করে না। এই ডিসক্রিমিনেশন ইউনাইটেড স্টেটসের আইনের মধ্যে থাকা উচিত না, নেই, এবং সেই জায়গায় দাঁড়ানো দরকার, এক নম্বর সেটা। দু নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে রেফিউজিদের ব্যাপারে, আপনি শরণার্থীদের ব্যাপারে যুক্তরাষ্ট্র অ্যাজ এ মেম্বার অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি তার একটা রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটি তাকে বেয়ার করতে হবে। আপনি যদি একটা সিভিলাইজ সোসাইটিতে, একটা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, অ্যাজ এ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইফ ইউ এক্সপেক্ট আদার টু বিহেভ, দেন ইউল হ্যাভ টু বিহেভ অ্যাজ সাচ, সেই প্রশ্নটা আসলে যুক্তরাষ্ট্রের নাগরিককে তুলতে হবে, এবং সেই জায়গায় হচ্ছে। ফলে নেই একেবারে মোবিলাইজেশন তা না, মোবিলাইজেশনটা বাড়ানো দরকার। অতীত ইতিহাস বলছে, সিভিল রাইটস মুভমেন্ট বলছে, রো ভার্সেস ওয়েড বলছে, ব্রাউন ভার্সেস বোর্ড অফ এডুকেশন বলছে, যে কেবলমাত্র আদালতের দিকে তাকে থাকলে চলবে না।
থ্যাংক ইউ। এবং আমার আরেকটা কুইক কোশ্চেন যদি একটু কাইন্ডলি বলেন।
আমরা এক মিনিট, আমাদের আরেকজন টেলিফোনে আছে, একটু একটু অপেক্ষা করুন, আমরা আরেকজন ফোনে আছে, একটু শুনে নিই ওনার কথাটা।
আচ্ছা, নমস্কার, আমি ভারতবর্ষের কলকাতা থেকে বলছি, পল্লব মুখোপাধ্যায়।
নমস্কার।
নমস্কার। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ঘোষণায় মধ্যপ্রাচ্যের 6টি দেশের নাগরিকদের মার্কিন দেশে প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা, যদিও সে দেশের শীর্ষ আদালতের রায় সামান্য নমনীয় হলেও, যে প্রশ্নটা উঠে আসছে তা মার্কিন পররাষ্ট্রনীতির উপর বেশ বড় একটা প্রশ্নচিহ্ন এঁকে দেয় নাকি। আরও একটা অন্তর্নিহিত প্রশ্ন উঠে আসছে, এই সিদ্ধান্ত কি সিরিয়া বিজয়ের ব্যর্থতার প্রতিক্রিয়া, নাকি এই ঘোষণা কোথাও সন্ত্রাসবাদের মোকাবিলার সঙ্গে রাষ্ট্র এবং ধর্মকে গুলিয়ে ফেলা হচ্ছে। নিষেধাজ্ঞাটিকে ভবিষ্যতে সারা বিশ্বের একটি ধর্মীয় সম্প্রদায়ের উপর আরোপ করার, এটা কি বীজ বপনের ক্ষেত্র শুরু হল? ধন্যবাদ।
ধন্যবাদ পল্লব মুখোপাধ্যায়, চমৎকার প্রশ্ন, কিন্তু আমাদের হাতে একেবারেই সময় নেই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে খুব সংক্ষেপে ডক্টর রিয়াজ আপনার কাছে, এবং তারপরে ডক্টর সাইদ ইফতেখার আপনার কাছে, আমরা সমাপনী বক্তব্য নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব।
আমি আশা করছি যে ACLU, American Civil Liberties Union, তারা সম্প্রতি আজকে ঘোষণা করেছে দে আর গোয়িং টু দ্য কোর্ট, তার মানে হচ্ছে সুপ্রিম কোর্টে অক্টোবরে যখন ইস্যু হবে, শুনানি হবে, তারা উপস্থিত থাকবেন, তারা কথা বলবেন। ফলে জুডিশিয়াল সিস্টেমের মধ্যে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে নিঃসন্দেহে এক ধরনের প্রতিবাদ হবে এবং মোকাবেলা হবে। পাশাপাশি যারা যুক্তরাষ্ট্রে আছে, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আছে, তাদের উচিত হচ্ছে মোবিলাইজেশনের দিকে যাওয়া, অর্গানাইজ করা, যে এটা ডিসক্রিমিনেটরি এবং এটা ইন্টারন্যাশনাল নর্মসের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের বাইরে যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ হবে যে যুক্তরাষ্ট্রের এইটা কেবলমাত্র আপনার দেশ এফেক্টেড হয়েছে কি হয় নাই সেটা বড় কথা না, হতে পারে কি পারে না সেটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যুক্তরাষ্ট্র তার যে রেসপন্সিবিলিটি সেটা সে পালন করছে না, সেই প্রশ্নটা তোলা, এবং সেই জন্য যুক্তরাষ্ট্রকে বাধ্য।
অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, খুব সংক্ষেপে,
প্রত্যেক রাষ্ট্র কতগুলি মৌল নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, তো আমেরিকার যে মৌল নীতি, সেই মৌল নীতির সাথে আজকের যে সিদ্ধান্তটি এসছে, সেই সিদ্ধান্তটি কিন্তু একটা সাংঘর্ষিক। তো এই জায়গাটি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা যেটা হয় যে আজকে রিয়াজ ভাই যেটা বললেন যে আজকে সিভিল সোসাইটির যে ব্যাপক মোবিলাইজেশন, কারণ কোন রাষ্ট্রই বা তার নাগরিক এমন কোন সিদ্ধান্ত সাধারণত মেনে নিতে পারে না যেটা তার যে মৌলনীতির উপর সে দাঁড়িয়ে আছে সে মৌলনীতিরই বিরোধিতা করছে বা মৌলনীতির সাথে সাংঘর্ষিক। এবং আমি যতটুকু বুঝি, আইনের ছাত্র না হয়, কোর্টের যে কোনো রায় কিন্তু রিফ্লেক্ট করে জনগণের উইলকে, জনগণের আকাঙ্ক্ষাকে।
অধ্যাপক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো ওয়াশিংটন, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনলেন এবং অংশ নিয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো ওয়াশিংটন, আজ এই পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।